الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأن هذا صراط مستقيم فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله সম্মানিত দিনী ভাইরা, আল্লাহ তাআলার অসংখ্য শুকরিয়া যিনি আমাদেরকে একটি দিনী বৈঠকে আসার তৌফিক দান করেছেন, এই জন্য আল্লাহ তাআলার শুকরিয়া গোপন করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া আল্লাহুম্মা বারিক আলাইহি। আমরা গত রোববারেও আলোচনা করেছিলাম শিরক সম্পর্কে, কিন্তু আজকে বুধবার আমাদের সাবজেক্ট থাকবে বিদআত সম্পর্কে আর কুসংস্কার সম্পর্কে, আল বিদআ ওয়াল খুরাফাত। তো আজকে আমরা বিদআতের যে ধারাবাহিক আলোচনা করে আসছিলাম সেই ধারাবাহিকের অংশ হিসাবে আমরা আজকে বিদআত সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। বিদআতের কারণ সম্পর্কে, যে বিদআত কি কারণে প্রকাশ পেয়েছে, কারণসমূহ আমরা কিছু উল্লেখ করব। তো সেটা হলো যেটা বলা হয়েছে, মিম্মা লা শাক্কা ফী আন্না ইয়াতাসাব বিল কিতাব ওয়াস সুন্নাহ ফীহি মানজাত মিন উকূ। নিঃসন্দেহে কোরআন ও সুন্নাহর অনুসরণ, কোরআন ও সুন্নাহর কে আঁকড়ে ধরার মাধ্যমেই নাজাত আছে, বেদাত এবং ভ্রান্ত পথভ্রষ্ট থেকে বেঁচে থাকার উপায়, একমাত্র উপায় বা কারণই হল কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরা। আল্লাহ তাআলা বলছেন, ওয়া আন্না হাজা সিরাতি মুস্তাকিমা ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউ সুবুলা ফাতাফাররাক বিকুম আন সাবিলি। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, হে রাসূল, বলে দাও যে এই পথই হলো আমার, এই আমার এই সঠিক পথ, এটি হলো আমার সঠিক পথ, যা তোমাদেরকে বর্ণনা করলাম, যা তোমাদেরকে দিলাম, যা কিছু করলাম, যা কিছু তোমাদের কাছে প্রকাশ পেয়েছে আমার কাছ থেকে, সেটাই হলো আমার সঠিক পথ, সুতরাং সেটাই তোমরা অনুসরণ করো। ফাত্তাবিউহু, তোমরা সেটাই অনুসরণ করো। তাহলে এখানে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কথায় বলা হয়েছে যে তোমরা রাসূলেরই অনুসরণ করো কিয়ামত পর্যন্ত। যত ব্যক্তি দাবি করবে, নবী দাবি করবে, পীর দাবি করবে আর মাযহাব দাবি করবে, সবকে ত্যাগ করে দিয়ে তোমরা আমারই অনুসরণ করবে। ওয়ালা তাত্তাবিউ সুবুলা, একাধিক পথ তোমরা অনুসরণ করো না। যদি একাধিক পথ তোমরা অনুসরণ করো তাহলে ফাতাফাররাক বিকুম আন সাবিলি, সঠিক পথ থেকে তোমরা দূরে সরে যাবে। তো এই হলো কোরআনের আয়াত যে রাসূলকেই অনুসরণ করার কথা বলা হয়েছে। একাধিক পথ, মত, ফিরকা, দল, তরিকা সব কিছুকে বাদ দিতে বলছেন। ওলা তাত্তাবিউ, এখানে বলা হয়েছে ওলা তাত্তাবিউ সুবুলা, একাধিক পথ মত অনুসরণ করো না। এ ব্যাপারে একটি হাদিস আব্দুল্লাহ ইবনে আম্মাস উদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন যে খাত্তালানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াউমান খাত্তা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা একটা দাগ টানলেন। আমরা সবাই তার পাশে বসে আছি, আমাদের সামনে তিনি সোজা একটা দাগ টানলেন। সুম্মা ক্বালা হাযা সাবিলুল্লাহ, অতঃপর বললেন এটা হলো আল্লাহর পথ, আল্লাহর রাস্তা। সুম্মা খাত্তা খুতুতান আন ইয়ামিনিহি ওয়া আন শিমালিহি, অথবা সোজা দাগ যে টানেছে এই সোজা দাগের ডান দিকে বাম দিকে অসংখ্য তিনি দাগ দিলেন। যেমন আমরা যে মাটিতে অনেক সময় বয়েজ বসে থাকলে দাগ টানি, অনেক কিছু আঁকি, এরকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি প্র্যাকটিক্যালে সাহাবাদেরকে প্র্যাকটিক্যালে বলে দিলেন। এবং ভবিষ্যৎবাণীর এই হাদিস থেকে ভবিষ্যৎবাণীর একটা আসে আশঙ্কা আছে থেকে যাচ্ছে, রয়ে যাচ্ছে, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এহুর মাধ্যমে ইঙ্গিত দিয়েছেন যে ভবিষ্যতে অনেক অসংখ্য পথ হবে, অসংখ্য দল হবে, অসংখ্য ফিরকা হবে, অসংখ্য তরিকা হবে, সব তরিকাকে বাদ দিয়ে সোজা পথে তোমরা অনুসরণ করবে। এরপরে বললে সুম্মা ক্বালা হাযিহি সুবুল আলা কুল্লি সাবিলিন মিনহা শাইতান, তারপর ডানে বামে অসংখ্য দাগ টানা পর তিনি বলে দিলেন যে এই পথগুলো হলো শয়তান, মানে প্রত্যেকটা পথের মাথায়, শেষ মাথায় শয়তান দাঁড়িয়ে আছে, শয়তান দাঁড়িয়ে আছে, ওয়াদউ ইলাহি, আর সেদিকে আহ্বান করছে। দেখেন অসংখ্য পথ, আর প্রত্যেকটা পথের ডানে বামে যতগুলো দাগ দিলেন, সে ডানে বামে দাগের মাথাতে শয়তান বসে আছে, অর্থাৎ রাসুলের পথ ছাড়া আসবে, ছাড়া প্রত্যেকটা তরিকা যতগুলো পৃথিবীতে আসবে সব তরিকার শেষ মাথায় অর্থাৎ সব তরিকার মাথাতে শয়তান বসে আছে। আর শয়তান এই মানুষদের আহ্বান করছে, আমাদের আসলে আমাদের দেশে যারা পীর বা তরিকা বা মাঝহাব যারা বলছে দাবি করছে, এরা সাধারণত যে সঠিক পথের দিকে আহ্বান করছে তারা তা না, মানে মানে শয়তান রূপী মানুষ, মানুষ তারা শয়তান রূপী মানুষ তাদের দিকে আহ্বান করছে যে আসো আমাদের এই তরিকাতে, আসো আমাদের চিস্তিয়ে, আসো আমাদের মর্যাদা দিয়ে, আসো পীর ধর, পীর ছাড়া ধরা ছাড়া জান্নাত যাওয়া যাবে না। মানে এটা আসলে মানুষ না, মানে শয়তান রূপী মানুষ তাকে আমাদের সাধারণ মানুষদেরকে আহ্বান করছে, ডাকতেছে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠ করলেন, ওয়ান নাহাজ সিরাত মুস্তাকিম ফাত্তাবিহু, এই আয়াতটা পাঠ করলেন যে অসংখ্য পথ ডানে বামে থাকবে, এদিকে ওদিকে অসংখ্য আলিম থাকবে, তারা সবাই আহ্বান করবে, সবাই তাদের নিজের নিজেদেরকে ডাকবে, তোমরা সবকিছু ত্যাগ করে দিয়ে আমার এই পথকে অনুসরণ করো আমি যা তোমাদেরকে দিয়ে গেলাম। তো এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সতর্কবাণী করে গেছেন, ভবিষ্যৎবাণী করে গেছেন যে এরকম অসংখ্য পথ তরিকা মত হবে, অনেক বেদাত চালু হবে, তোমরা সবকিছু ত্যাগ করে আমার আলাইকুম বিসুন্নতি ও সুন্নাত খুলাফার রাশিদিন, আমার এবং আমার সুন্নাত সাহাবাদের সুন্নাত অর্থাৎ খুলাফার রাশিদিনদের পথকে তোমরা আঁকড়ে ধরে থাকবে। তো যাই হোক, এই হলো মানে বেদাতের সারাংশ, যে বেদাত চালু হয়েছে তার সারাংশ, যে অসংখ্য পথ হবে, অসংখ্য মত হবে, অসংখ্য শয়তান আহ্বান করবে সেদিকে, আর সেদিকে মানুষ ছুটে যাবে, মজা পাবে তাই সেদিকে ছুটে যাবে। আমরা কারণগুলো এখন উল্লেখ করতে পারি যে কি কি কারণে আজকে আমাদের দেশকে ইমানকে গ্রাস করছে, আমাদের ইমানকে ধ্বংস করছে, নষ্ট করছে এই বেদাতের নামে ইবাদত করে। প্রথম কারণ হলো আল জাহাল, যেটা বলা হয়েছে মানে বেদাতের কারণের প্রকাশ পাওয়ার কারণ সমূহ, প্রথম কারণ হলো আল জাহাল বি আহকামিদ দিন, দিন সম্পর্কে দিনের হুকুম বিধান সম্পর্কে অজ্ঞতা, মানে দিনের বিধান সম্পর্কে জ্ঞান না থাকার কারণে আপনার এই বেদাত সমূহ আজকে ছড়িয়ে গেছে। দিন সম্পর্কে জ্ঞান নাই বললে চলে আমাদের দেশে আজকে, মানে এই মূর্খতা বা জাহাল যেটাকে কেন বলা হয়েছে এ ব্যাপারে হাদিস, রাসূল সাল্লামের হাদিস যেটা আমি আগে শুনাই তারপরে ব্যাখ্যা আসতেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফাইন্নাহু মান ইয়াইশু মিনকুম বাদি ফাসায়ারা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী করে গেছেন যে আমার পরে তোমাদের মধ্যে যারা জীবিত থাকবে, আমার পরে তোমাদের মধ্যে যারা জীবিত থাকবে মুমিন দাবি করবে কিয়ামতের আগে আগ মুহূর্তে, তারা অনেক মতবিরোধ দেখতে পাবে, ফাসায়ারা ইখতালাফার কাসিরা, তারা অসংখ্য মতবিরোধ দেখতে পাবে, অসংখ্য পথ মত মাঝহাব ফেরকা অনেক দেখতে পাবে। এরপরে বলছে রাসূল হাসান বলছেন, ওই সময় তোমাদের উচিত হবে ফা আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাত খালাফায়ে রাশিদিন আল মাহদিগি, ওই সময় তোমাদের উচিত হবে, যে সময় তোমাদের ফিরকা দল মত মিলাদ বা বেদাত যখন ছড়িয়ে যাবে তখন তোমাদের উচিত হবে যে আমার সন্ন্যাতকে খোলাফায়ে রাশিদিনের সন্ন্যাতকে আঁকড়ে ধরবে, এমন ভাবে আঁকড়ে ধরবে যে বলা হয়েছে তামাসাকু বিহা ও আজু আলাইহা বিন নামাজ, সুতরাং তোমরা আমার সন্ন্যাত এবং খোলাফায়ে রাশিদিনের সন্ন্যাতকে আঁকড়ে ধরবে এমন ভাবে যে তোমাদের দিনের মাঝে মানে দৃঢ় ভাবে শক্ত ভাবে তোমরা আঁকড়ে ধরবে। এমনকি বলা হয়েছে যে দাঁতের চোয়াল দিয়ে, যেমন আমরা হাড্ডি খাই, যখন হাড্ডি ছিঁড়ে খাই, মানে চাবল দিয়ে বা চোয়াল দিয়ে যে মানে শক্ত করে ধরি তারপরে ছিঁড়ি, অনুরূপ ভাবে বলা হয়েছে যে এমন করে ধরে থাকবে তোমার দিনকে যেন তোমরা মানে দিন থেকে সঠিক দিন থেকে ছুড়িয়ে চলে না যাও, চলে যাও, তোমরা যেন বিচ্ছিন্ন না হয়ে যাও। আর এটা ভবিষ্যৎবাণী করে দিলেন, ওয়া ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর, আর সাবধান ওই সমাজে অসংখ্য বেদাত চালু হবে, ওই সমাজে তোমরা নতুন আবিষ্কার থেকে বিরত থাকবে, কুল্লা বেদাআতিন মুহদাসাতিন বিদআ, কেননা প্রত্যেক দিনের নামে, ধর্মের নামে, ইসলামের নামে, সওয়াবের নামে প্রত্যেক নতুন জিনিসই হলো বেদাআত, আর কুল্লু বেদাআতিন জলালা, আর প্রত্যেক বেদাতি হলো গুমরাহী পথভ্রষ্ট। তো যেটা আমরা বলছিলাম যে আমাদের কারণ বেদাতে চালু হওয়ার কারণ হলো মানে দিন সম্পর্কে কোরআন হাদিস সম্পর্কে জ্ঞান না থাকা, জ্ঞান না থাকার কারণে আমরা যে যেটা পাচ্ছি, যে যেখান থেকে শিখেছি সে সেখান থেকে আমরা বলছি এটাই সঠিক। যেটা আমরা বলে থাকি যে আজকে আমাদের দেশে যা বিশেষ করে অসংখ্য মসজিদে বিশেষ করে আর ইমামে মক্তব যারা করে অধিকাংশ হাফেজ, কোরআনের হাফেজ এবং আলিয়ে পড়া, আর তাদের কাছে আপনি কি আশা করতে পারেন যারা শুধু কোরআনের হাফেজ, বড় টুপি, বিশাল পাগড়ি, এরপরে জুব্বা, কোরআন হাফেজ, ইমামতি করে, আর ওকে তারা সাধারণ মানুষ বড় একজন আলেম মনে করে, আর সেও একটা সুযোগ পেয়েছে যে মিলাদের নামে যে সমস্ত চালু আছে, মিলাদ, শবে বরাত, শবে মিরাজ, কুলখানি, দোকান উদ্বোধন থেকে নিয়ে সব কিছুই ও একটা সুযোগ পেয়েছে, আর তাকে তারা বড় আলেম মনে করে, তা আর মিলাদের দিকে আহ্বান করে, সমস্ত অনুষ্ঠান দিকে আহ্বান করে, তার দোয়া পড়িয়ে দেয় আর এই টাকা ইনকাম করে। তো এর কাছে এইটাই হলো জাহিলিয়াত, এটাই হলো মূর্খতা, যে সে শুধু কোরআন হাফেজ হয়েছে, কোরআন সম্পর্কে তার জ্ঞান নাই, মুখস্থ করেছে শুধু, একটা অনুবাদক জানে না, আর কিছু দোয়া মুখস্থ করে নিয়েছে, আর এই যে মিলাদ করে বেড়াচ্ছে, এটাই হলো জাহিলিয়াত, এটাই হলো মূর্খতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ইন্নাল্লাহ লা ইয়াখযুল ইলমা ইনতাযাআন ইনতাযাউহু মিনাল ইবাদ, যে আল্লাহ মানুষের অন্তর থেকে দিন ইলমকে টেনে বের করে নেবেন না, কোন মানুষের ভিতরে যদি এলেম থাকে, জ্ঞান থাকে কোন হাদিসের, তাহলে তার মানে অন্তর থেকে, তার ভিতর থেকে এলেমকে আল্লাহ তাআলা বের করে নেবেন না, তবে ওয়ালাকিন ইকবিজুল ইলমা বিকবজিল উলামা, কিন্তু এলেমকে উঠিয়ে নেওয়া হবে, আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে, মানে ভালো ভালো সৎ আমল, ভালো আমল, মানে ভালো যোগ্য আলেম দুনিয়া থেকে উঠে যাবে, এর মাধ্যমে সঠিক জ্ঞানটা চলে যাবে। হাত্তা ইযা লাম ইয়ুবকি আলিমান ইত্তাখাযান নাস, শেষ পর্যন্ত যখন কোন আলেম মানে সহি আকিদার আলেম জীবিত থাকবে না, তখন মানুষেরা তাকে, তখন মূর্খ লোকদেরকে যারা শুধুমাত্র লিবাসে আলেম, কোরআন হাদিসে আলেম না, সে সমস্ত লিবাসী আলেমদেরকে নেতা মনে করবে, আলেম মনে করবে, আর তাদের কাছে ফতোয়া নিতে যাবে, দিন জানতে যাবে, দিনের ব্যাপারে তাদেরকে বলবে, তখন সেই আলেম, এই লিবাসধারী আলেম কি করবে, আফতাও বে গায়রে ইলমিন, কোন রকম আলেম ছাড়া, দলিল ছাড়া ফতোয়া দিবে যে না এটা ঠিক আছে, এটা চলে নিজের স্বার্থে, ফাজল্লু ওয়াজল্লু, সে পদভ্রষ্ট হবে, অন্যরাও সাধারণ মানুষও পদভ্রষ্ট হয়ে যাবে। তাহলে দিনের সঠিক জ্ঞান ও জ্ঞানী লোক ব্যতীত বিদাতের মোকাবেলা করার মতো কোনো শক্তি নেই। যখন কোন জ্ঞানী ও জ্ঞানীগণ উঠে যাবেন, তখন বিদাত ও বিদাতীদের পক্ষে সুযোগ সৃষ্টি হবে। এখান থেকে আমরা কি বুঝলাম, যে সঠিক জ্ঞান না থাকার কারণে, কোরআন হাদিসের জ্ঞান না থাকার কারণে আজকে বেদাতের উৎপাটন, বেদাত চালু, বেদাত সূচনা, মানে কিছু মানুষ এমন আলেমধারী, লিবাসধারী আলেম হবে, তারা বলে জানে এই সব শিক আছে, মানে তাদের কাছে কোরআন হাদিসের সঠিক জ্ঞান না থাকার কারণে, এই হলো একটা কারণ। এরপরে আরো কিছু কারণ উল্লেখ করা যায় যে বেদাত কিভাবে চালু হয়েছে, কেন হয়েছে। আমরা এর আগে উল্লেখ করেছি যে কখন বেদাতের সূচনা হয়েছে বা কোন কোন জায়গাতে, কোন কোন দেশে এর সূচনা, এর আগে আলোচনা করেছি। এখন যেটা আমরা বলছি সেটা হলো যে কারণ সমূহ, কি কি কারণে বেদাত চালু হয়েছে। তার দ্বিতীয় কারণ হলো প্রবৃত্তির অনুসরণ, প্রবৃত্তি, ইত্তেবাল হাওয়া, মানে মনে যা আসে সেটাই, মনে যা চায় সেটাই করা, এটা হলো একটা বেদাতের কারণ। যে ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, ফা ইল্লাম ইয়াস্তাজিবু লাকা ফাআলাম আন্নামা ইয়াতবিউনা আহওয়াহুম, অতঃপর তারা যদি আপনার কথায় সাড়া না দেয়, তবে জেনে নিন যে তারা শুধু নিজেদের প্রবৃত্তির অনুসরণ করে। এখনো যদি আপনি সহি আকিদা, সহি কথা বলতে যান যে এটা ঠিক না, এটা করা যাবে না, সাধারণ মানুষকে, সাধারণ মানুষকে তখন যদি বলতে যান, আপনি বুঝাতে যান, তখন নিজের যদি আপনার দিকে না আসে, তাহলে মনে করবেন যে নিজের প্রবৃত্তির অনুসরণ করে, তার দেওয়া, তার হুজুরের অনুসরণ করে। এই ব্যাপারে আল্লাহ আরো বলছেন যে আল্লাহর হেদায়তের পরিবর্তে যে ব্যক্তি নিজ প্রবৃত্তির অনুসরণ করে, তার চাইতে অধিক পর্বত পৃথিবীটা কে আছে। যে ব্যক্তি আল্লাহর দেওয়া বিধান ব্যতীত নিজের প্রবৃত্তি অনুসরণ করে, সেই ব্যক্তি হলো সবচেয়ে পথভ্রষ্ট, সেই ব্যক্তি হলো পথভ্রষ্ট, আর সেই ব্যক্তি হলো জালেম। আল্লাহ তাআলা এই জালেমদেরকে সঠিক পথ দেখান না। এরপর আল্লাহ তাআলা বলছেন, আফারাইতা মানিত্তাখাযা ইলাহা হাওয়াহু, আপনি কি তার প্রতি লক্ষ্য করেছেন যে তার খেয়াল খুশি সে অবশ্যই স্থির করে, যে নিজের মনে যেটা চায় সেটাই করে। আল্লাহ জেনে শুনে তাকে পথভ্রষ্ট করেছেন, তার কান ও অন্তর মোহর এঁটে দিয়েছেন আর তার চোখের ওপর রেখেছেন পর্দা। অতএব আল্লাহ পরে কে তাকে সঠিক পথ প্রদর্শন করবে? অতএব তোমরা কি চিন্তা ভাবনা করেছ? সুতরাং আপন খেয়াল খুশির অনুসরণ বেদাতের পথকে উন্মুক্ত করে। খেয়াল খুশি মানে যেটা মনে চায় সেটা করা। আজকে আপনি যতই ধর্মের কথা বলেন, যতই নসিহত করেন, কিছু কিছু মানুষ আছে যে মানে একগুঁয়েমি, আপনার কথা শুনবেই নাই, মনে যা চায় সেটাই করে। এটা হলো একটা মানে জাহিলিয়াত মূর্খতা, আর এরা হলো সবচেয়ে গুমরাহী। এরপরে আরেকটি কারণ হলো, আরেকটি কারণ যেটা বাবা বলা হয়েছে, তাআসুফ লিল আরা ওয়াল রিজাল। তাআসুফ অর্থাৎ অন্ধ অনুসরণ করা, অন্ধ অনুসরণ। হুজুর যেটা বলেছে সেটাই করা, কোন রকম যাচাই বাছাই না করা, কোন রকম দেখাশোনা না করে হুজুর যেটা বলছে সেটাই আমল করা, অন্ধ অনুসরণ। আমি যদি আপনাকে কোনো এমন একটা কথা বলি, আজগুবি কথা, সেটা আপনি বিশ্বাস কেন করবেন? সেটার ব্যাপারে যাচাই বাছাই করবেন, সেটার ব্যাপারে আমার কাছে শুনবেন আর কাউরির কাছে শুনবেন? সবার কাছ থেকে শোনার পরে যদি কোরআন হাদিসের সাথে মিলে যায় তাহলে আপনি আমল করেন, না হলে তো আপনি কেন আমল করবেন? তার সবই এটাই হলো অন্ধ, আলেমদের অন্ধ অনুসরণ করা। এ ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন যে ওয়াইজ আকিল আল্লাহম উত্তাবিউ মা আনজালাল্লাহ, যখন তাদেরকে বলা হয় যে আল্লাহ যা অবতীর্ণ করেছেন তার অনুসরণ করো, আল্লাহ যা বিধান দিয়েছে তার অনুসরণ করো। যখন আপনি কোনো ব্যক্তিকে বলবেন, বেদাতিকে, মুশরিককে, শিরক বেদাতে যে লিপ্ত আছে, কুসংস্কারে লিপ্ত আছে, তাদেরকে যদি বলেন আপনি যে এটা কেন করছো, কোরআন হাদিসে যেটা আছে সেটা আমল করো, তখন তারা কি বলবে জানেন? ক্বালু বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবাআনা, তারা বলবে যে আমরা বরং আমাদের পূর্বপুরুষদেরকে যে বিষয়ের উপর পেয়েছি তারও অনুসরণ করব। মানে বাপদাদা, আমাদের বাপদাদা যা করে আসছে সেটাই আমরা আমল করব। এতদিন বাপদাদা করে আসলো আর আজকে হঠাৎ করে তোমার এই কথা শুনবো, এটা হতে পারে না। মানে বাপদাদার দোহাই দেওয়া, বাপদাদার দোহাই দিয়ে আমল করা, কোরআন হাদিসের বাইরে আমল করা। তো এখনো এখনো যে আল্লাহ তাআলা কোরআনে যে আয়াতটি উল্লেখ করেছেন, এখনো আমাদের দেশে সুযোগ আছে, আমাদের দেশে কিছু মানুষ আছে মানে এত জাহেল, আপনি কোরআন দিয়ে যদি দলিল দেন, কোরআন হাদিস দিয়ে দলিল দেন, মানে এত বুঝান, তারপরও সে বলবে যে বাপ দাদার আমল থেকে এত কাল থেকে চলে আসলো, আজ হঠাৎ করে তোমার এই কথা শুনবো, এটা কেমন হয়? তারপর আল্লাহ বলছেন আওয়ালাও কানা আবা ওহম লাই আকলু না সাইয়া, যদিও তাদের বাপ দাদারা কিছু জানতো না, অজ্ঞ মূর্খ, সত্য প্রাপ্ত ছিল না, সত্যের পথে ছিল না, তারপরও তারা এই কথা বলবে, জানে না বাপ দাদার আমল থেকে চলে আসছে, আজকে সেটাই আমরা আমল করব। যা বর্তমান যুগের কত মাঝহাবপন্থী ভাইয়েরা, মাঝহাবি ভাইয়েরা, সুফি কবর পূজারী একই অবস্থা, তারাই এই বাপ দাদার দোহাই দিয়ে তারা মাঝহাব নিয়ে ব্যস্ত, কবর পূজারি নিয়ে ব্যস্ত, মিলাদ নিয়ে ব্যস্ত, আরো অসংখ্য কোরআন হাদিসের বিপক্ষে যে সমস্ত কার্যকলাপ সেগুলো নিয়ে ব্যস্ত। তো এই হলো আপনার অন্ধ অনুসরণ। তো কোনো আলিমেরও অন্ধ অনুসরণ করা যাবে না, আলিমেরও অন্ধ অনুসরণ করা যাবে না যদি কোরআন হাদিসের দলিল না হয়। আমি একটা কথা বললাম দলিল ছাড়া, সেটা মেনে নিবেন? এর জন্য অবশ্যই তাকে জিজ্ঞাসা করা হবে, আল্লাহ তোমাকে জ্ঞান দিয়েছিল, জ্ঞান দিয়ে তুমি জ্ঞানটাকে খাটাওনি, জ্ঞান দিয়ে বিবেচনা করনি, তার অন্ধ অনুসরণ করেছিলে, তো আজকে তুমি তো তোমার তোমাকে সেই শাস্তি তোমার পেতেই হবে, ভোগ করতে হবে। এ ব্যাপারে কোরআনের আয়াত আল্লাহ তাআলা সূরাতুল আহজাব সম্ভবত, আমি আয়াতটি একটু বের করতেছি, যে ব্যাপারে বলা হয়েছে যে অন্ধ অনুসরণ করে মানুষের, এ ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন যে মানুষ সেই দিন কিয়ামতের দিন ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন্নার ইয়াকুলুনা ইয়া লাইতানা, মানুষেরাকে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে তাদের মুখের ভরে, তখন তারা বলবে হাই আফসুস, আমরা যদি আল্লাহ আর রাসূলের অনুসরণ করতাম তাহলে আমরা আজকে নাজাত পেতাম। ওয়াকালু রব্বানা ইন্না আতা'না সাদাতানা, আর সেই দিন তারা বলবে, আফসুস করে বলবে, আফসুস করে বলে লাভ নাই, যে রব্বানা হে আমাদের প্রতিপালক, আমরা তো অনুসরণ করেছিলাম আমাদের মুরব্বীদের, আমাদের নেতাদের অনুসরণ করেছিলাম, মুরব্বীদের অনুসরণ করেছিলাম, হুজুরদের অনুসরণ করেছিলাম, তারা তো আমাদেরকে পথ থেকে ভ্রান্ত পথে নিয়ে গেছে, সঠিক পথ থেকে আমাদেরকে বদভ্রষ্ট করে দিয়েছে। সুতরাং তুমি কি করো, রব্বানা আতি আতিহিম দিআফাইন মিনাল আযাব, হে আল্লাহ তুমি এই সমস্ত এই মুরব্বীদেরকে হুজুরদেরকে তুমি ডবল শাস্তি দাও, ওয়াল আনহুম লাআনান কাবীরা, আর তাদের জন্য হলো বড় ধরনের একটা লানত, অভিশাপ। তো দেখেন এই সেই দিন এই যারা অনুসরণ অন্ধ অনুসরণ করছে আজকে আজ হুজুরদের মুরব্বীদের, সেই দিন আফসোস করে বলবে যে হায় আল্লাহ আমরা তো আমাদের মুরব্বীদের অনুসরণ করেছিলাম, যা বলেছে তাই বলে শুনেছি আর আমরা পথভ্রষ্ট হয়েছি। সুতরাং এই মুরব্বীদেরকে আগে তুমি ডবল শাস্তি দাও, কোরআন আয়াত। তাহলে এই ভবিষ্যৎবাণী আল্লাহ তাআলা সতর্কবাণী করেছেন, তারপরে এই আয়াতগুলো তাদের চোখে লাগে না। তো আল্লাহ তাআলা আমাদের এই সমস্ত অন্ধ অনুসরণ থেকে বেঁচে থাকা তৌফিক দান করুক, আল্লাহুম আমিন। তো এই হলো অন্ধ অনুসরণের কারণে আজকে বেদাতের উদ্ভাট, যে বেদাত চালু হয়েছে অন্ধ অনুসরণ করার কারণে। এরপরে আর একটি কারণ হলো, যে কারণ বাপ বলা তাশাব্বুহু বিল কুফফার, কাফের মুশরিকদের সাদৃশ্য গ্রহণ করা, কাফের মুশরিকদের সাদৃশ্য গ্রহণ করা, যে আজকে পশ্চিমা বিশ্বের বা বিভিন্ন মুশরিকদের অনুসরণ করার কারণে আজকে অনেক এই আপনার এই বেদাত চালু হয়েছে। দেখেন অসংখ্য, যে আমাদের দেশে বিবাহ ক্ষেত্রে যে সমস্ত কুসংস্কার বেদাত, এগুলো কিন্তু ওই হিন্দুদের কাছ থেকে আসা, মানে তাদের অনুসরণে আমাদের দেশে ওই অনুসরণ চলতেছে। তো এ ব্যাপারে আবু ওয়াকেদ আল লাইসি রাদিয়াল্লাহু হাদিস একটা স্পষ্ট প্রমাণও পাওয়া গেছে। তিনি বলেন যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি এর সাথে হুনাইনের যুদ্ধে বের হলাম। তিনি বলছেন যে আবু ওয়াকেদ আল লাইসি তিনি বলেন যে খারাজনা মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইলা হুনাইন, রাসূলের সাথে হুনাইন যুদ্ধে আমরা বের হলাম, আর আমরা সে সময় নতুন মুসলমান ছিলাম, নতুন কেবল মুসলমান হয়েছি। সে সময় তিনি ওই সমস্ত ব্যক্তিরা সাহাবাইগণ তারা বলছেন যে আমরা একটা মুশরিকদের জন্য একটি বড় গাছ দেখতে পেলাম, অলিল মুশরিকিনা সিদ্রা, যে মুশরিকদের সেই সময় রাস্তাতে প্রতিমধ্যে মুশরিকদের জন্য একটা বড়ের গাছ আছে, আর সেই গাছে তারা তাদের অস্ত্র ঝুলিয়ে রাখে আর বরকত হাসিল করে। আমরা হুনাইনের জন্য যুদ্ধে যাচ্ছি, তো প্রতিমধ্যে একটা বড়ের গাছ আছে মুশরিকদের, কাফেরদের, সেই গাছে তারা তাদের অস্ত্র ঝুলিয়ে রাখে আর সেই গাছ থেকে আপনার বরকত হাসিল করে। সেই গাছটির নাম ছিল, সেই গাছটির নাম বলা হয়েছে জাতু আনওয়াত, জাতু আনওয়াত, বরকতময় বৃক্ষ, বরকতময় গাছ, এই গাছটির নামই ছিল জাতু আনওয়াত, বরকতময় গাছ। তো আমরা সেই গাছটির নিকট দিয়ে অতিক্রম করার সময় বললাম হে আল্লাহ রাসুল, ইয়া রাসুল আল্লাহ, এই যে আল্লাহ না জাতু আনওয়াত কামা আল্লাহ জাতু আনওয়াত, যে হে আল্লাহ রাসুল, তাদের জন্য যেমন একটা বরকতময় গাছ আছে, তারা বরকত হাসিল করে, তারা অস্ত্র ঝুলি রাখে, আমাদের জন্য একটা বরকত পূর্ণ গাছ নির্ধারণ করে দেন, যে কোনো একটা গাছ আমরা অস্ত্র ঝুলিয়ে রাখবো আর বরকত হাসিল করব। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা শোনার পরে রাসূল বললেন আল্লাহু আকবার, আশ্চর্য হলেন, আল্লাহু আকবার বললেন, মানে বিস্ময় প্রকাশ করে তিনি বললেন আল্লাহু আকবার, যে নিশ্চয় এটি একটি পথ। তিনি বললেন ইন্নাহা সুনান, এটি একটি পথ। কুলতুম ওয়াল্লাহি ওয়াল্লাজি নাফসি বিয়াদিহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওই সত্তার কসম, ওই সত্তার শপথ যার হাতে আমার জীবন, তোমরা এমন রীতিনীতির কথা বললে যেমনটি বলেছিল বানী ইসরায়েল সম্প্রদায় মূসা আলাইহিস সালামকে, মানে তোমরা ওই কথার দিকে ফিরে গেলে যেমন বানী ইসরায়েলের লোকেরা মূসা আলাইহিস সালামের যুগে মূসা আলাইহিস সালামকে বলেছিল, যা কোরআন আয়াতে আল্লাহ তাআলা উল্লেখ করে দিয়েছেন যে ইজআল লানা ইলাহান কামা লাহুম আলিহা, মূসা আলাইহিস সালামকে মূসা আলাইহিস সালামের কওমেরা বলেছিল যে মূসা আলাইহিস সালামকে বলেছিল যে হে মুসা, তাদের জন্য যেমন মাবুদ আছে, আমাদের জন্য একটি অনুরূপ একটি মাবুদ নির্ধারণ করে দেন। মানে কাফেরদের সে সময়তে ওই কাফেরদের মুশরিকদের একটা মূর্তি ছিল, সেই মূর্তি দিয়ে তারা মাথা নত করত, তোয়াফ করত। তো এই সমস্ত বানি ইসরায়েলের লোকেরাও মুসা আলাইহিস সালামকে বলেছিল যে আমাদের জন্য একটা মাবুদ মূর্তি নির্ধারণ করে দেন, আমরাও সেটা করব। তখন মুসা আলাইহিস সালাম বলেছিলেন যে মুসা আলাইহিস সালাম বলেছিলেন যে তোমরা একটা মূর্খ জাতি, ইন্নাকুম কওমুন তাজহালুন, নিশ্চয় তোমরা একটি মূর্খ জাতি, অপদার্থ জাতি, জাহেল তোমরা। এই ধরনের তিনি সতর্ক বা একটা ধমক দিয়েছিলেন। অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি বললেন, তোমরা তো দেখছো অবশ্যই অতীত জাতিসমূহের পথে অনুসরণ করবে। তো অতীত এই ব্যাপারে আরো বসে যে এই হাদিসের মাধ্যমে জানতে পারা যায় যে কাফেরদের সাথে সাদৃশ্য করায় বানী ইসরায়েলদেরকে তাদের নবীর কাছে এরকম একটি জঘন্য আবদার করতে উৎসাহিত করেছে। তাদের আবদার ছিল তাদের জন্য আল্লাহ ছাড়া অন্য একটি মাবুদ নির্ধারণ করে দেওয়া হোক, তারা সেই মাবুদের ইবাদত করবে এবং তা থেকে বরকত হাসিল করবে। তো বর্তমান কালের এই অবস্থায় আজকে অসংখ্য দেখবেন যে অধিকাংশ মুসলমান বিদআত ও শিরকি কর্মসমূহে কাফের মুশরিকদের অনুসরণ করে চলেছে। যেমন ঈদে মিলাদুন্নবী, বিভিন্ন উপলক্ষে দিন ও সপ্তাহ পালন করা, এলে কিন্তু বিদেশিদেরই মানে সাদৃশ্য। এই যে মিলাদুন্নবী বলেন, তারা ওই যে খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামের যে জন্মবার্ষিকী পালন করে, এই খ্রিস্টানের কাছ থেকে আমাদের দেশে ঈদ মিলাদুন্নবী চলে আসছে। এরপরে বিভিন্ন অনুষ্ঠান, বিভিন্ন অনুষ্ঠান বলতে অসংখ্য অনুষ্ঠান, অনুষ্ঠানের কথা যে বলা যায় যে মৃত্যু নামে কুলখানে করা, তারপরে বউ বিদায়ের অনুষ্ঠান করা, মুসলমানে মানে খাতনা দেওয়ার সময় অনুষ্ঠান করা, তারপরে নাম রাখার সময় অনুষ্ঠান করে দোয়া মিলাদ করা, মানে এইগুলাও এই সব কিছু বিদেশিদের কাছ থেকে আসা। সপ্তাহ পালন করা, ধর্মীয় বিভিন্ন উপলক্ষে অনুষ্ঠান পালন করা, নেতা বিশিষ্ট ব্যক্তিদের মুক্তি তৈরি করা, স্মৃতিচিহ্ন স্থাপন করা, মাতব করা মানে কন্দন বিলাপ করা, মৃত্যু ব্যক্তিকে কেন্দ্র করে বিভিন্ন প্রকার বেদাতের প্রচলন, কবরের উপর গম্বুজ নির্মাণ করা, এ সব কিছু এই আপনার কাফেরদের কাছ থেকে আসা আর বিদেশিদের কাছ থেকে আসা, আর তাদের সাদৃশ্যেই আমাদের মুসলমানদের ভিতরে এই সমস্ত এই বিদাত গুলা ঢুকে গেছে। তো এই কুফফাদের অনুসরণ করার কারণে ওই বিদাতের অনেক চালু হয়েছে। দেখেন আজকে আলহামদুলিল্লাহ বিশেষ করে আরব দেশগুলোতে বিশ্বের এক বিদাত আছে, নাই যেমন না, আছে, অনেক আছে, কিন্তু খুব কম, একেবারে মানে জিরো না, আছে কিছু কিন্তু অধিকাংশ নাই। তো না থাকার কারণ হলো যে এরা কোরআন হাদিস সম্পর্কে এদের জ্ঞান আছে, কোরআন হাদিস রিসার্চ করে, যাচাই বাছাই করে, অনুসরণ আছে, মানে একটা মহাব্বত আছে। তো আল্লাহ তালা হেফাজত করেছে দেশকে, এই দেশে একসময় ছিল কোরআন হাদিসের বাইরে বিশ্বের এক বেদাত অনেক ছিল, তা আল্লাহ তালা হেফাজত করেছে। কিন্তু আজকে আমাদের ভারত উপমহাদেশে সেরে এক বেদাত এমন ভাবে সাইলেব ছড়াইছে যে এই সমস্ত সাইলাব ছড়ার কারণে হলো এগুলো যে মূর্খতা, অন্ধ অনুসরণ, তারপরে বিদেশিদের সাদৃশ্য গ্রহণ, এই সমস্ত কারণে আজকে তারা এই সমস্ত বেদাত ছাড়তে পারে না, বেদাতে লিপ্ত হচ্ছে আর মনে করছে স্বভাবের কাজ, আর তাদের আমল গুলো নষ্ট করতেছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সমস্ত কর্মকাণ্ড, সকল প্রকার বেদাত থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। আল্লাহুম আমিন। আজকে এই পর্যন্তই। আল্লাহ তাআলা আমাদের সকল দিনী ভাইকে ইমানে উপর অটল থাকা তৌফিক দান করুক। আল্লাহুম আমিন ও জাযাকুমুল্লাহ খাইর। জি, আমি ছেড়ে দিচ্ছি, যদি কোনো আবার প্রশ্ন থাকে তাহলে আমরা করতে পারি ইনশাআল্লাহ।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শেখ, খুবই সুন্দর একটা আলোচনা করছেন আজকে বেদাত সম্পর্কে। তো জাহেলিয়াতের যেটা বলছেন আশঙ্কা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগে ভবিষ্যৎবাণী করে গেছে, এখন বিশেষ করে আমাদের বাংলাদেশে যে সবগুলা দেখা যাইতেছে মনে হয় সেই জাহেলিয়াত পুরোপুরি মনে হয় এসে গেছে। দেখেন কালকে একটা পোস্টার দেখলাম, তাফসীর মাহফিলের প্রধান বক্তা চিত্রনায়ক আলহাজ ইলিয়াস কানসন। তো চিত্রনায়ক যদি তাফসীর মাহফিলের প্রধান বক্তা হয়, তাহলে আমাদের দেশে কি আলো গোলাম কি আছে? যেটা ওই যে বলছিলেন যে সঠিক সই আকিদার আলম ওলামা থাকবে না, মূর্খরা আলম সেজে বসে থাকবে, 100% এর সাথে মিলে গেছে। তারপরে দ্বিতীয় আরেকটা দেখেন, ঢাকাতে মিরপুর 12 নম্বরে, মিরপুর 12 নম্বর সেক্টরে একটা মসজিদ করছে, মুক্তিযোদ্ধা ট্রাস্টের একটা মসজিদ। ওখানে একটা ফিলার মুক্তিযোদ্ধাদের শহীদদের স্মরণের জন্য একটা ফিলারকে ওরা কালো পাথর দিয়ে মানে স্তম্ভ বানাইছে, বুঝছেন? ওই যে একটা ছবি দিছিলাম ওখানে, আমাদের এখানে। তো এখন মসজিদের ভিতরে আমাদের শির্ক ঢুকে গেছে, অলরেডি ঢুকে গেছে, যাবে না, ঢুকেই গেছে। কারণ ওখানে মসজিদে ঢুকলে ওরা ওটা এমন ভাবে করছে, সবগুলাতে ওই ফিলারটা ভিন্ন করছে। এখন তো ওরা হেডলাইনও দিছে যে মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে ওই মসজিদের ভিতরে একটা ফিলারকে কালো পাথর দিয়ে বানানো হয়েছে। তো ওই আমার প্রশ্নটা হইলো, ওই মসজিদে যে এখন কি যারা নামাজ পড়বে এটা জেনে শুনে তাদের নামাজ কি কবুল হবে কিনা, যেখানে একটা শিরকের মতো একটা প্রতীক ওখানে স্থাপন করা হয়েছে, এই ব্যাপারে একটু বলেন শেখ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমরা কিন্তু যে বিষয়টা আসলে যে পোস্ট করেছেন আমি দেখলাম, এটা কিন্তু আমাদের আলোচনাতে চলেছে যে জাহেল মূর্খরা আপনার রাসূলকে যেমন না, মুসা আলাইহিস সালামকে যেমন বলেছিল যে আমাদের জন্য একটা মাবুদ তৈরি করে দেন, আমরাও এটাকে সম্মান করব যেমন কাফেররা করে তাদের মাবুদকে। আর এই সাহাবাগণ রাসূলকে বলেছিল যে আমাদের জন্য একটা গাছ নির্ধারণ করেন, যে গাছে আমরা বরকত হাসিল করব বা গাছের কাছে আমরা যাব, তাকে সম্মান দেখাবো, আপনি একটা নির্ধারণ করে দেন। তাই তো রাসূল বিস্ময় বোধ করলেন এবং আশ্চর্য হলেন যে তোমাদের ভিতরে জাহিলিয়াত ঢুকে গেছে। তো এটা একটা জাহিলিয়াত, এই যে এই সমস্ত মসজিদে যদি কেউ জানা শুনে নামাজ পড়ে, নামাজ হবে না, কোশ্চিন কল হবে না, কোশ্চিন কালো হবে না। যে সমস্ত বীর মুক্তিযোদ্ধা বলছেন, আর যে যোদ্ধা বলেন, আর যেটাই শহীদ বলেন, কে শহীদ, কাকে আপনি শহীদ বলতেছেন, কাকে আমি শহীদ বলবো? দিনের পথে যারা সংগ্রাম করেছে দিনকে, আল্লাহ কালিমাতিল্লাহ, আল্লাহ কালিমাকে সুমন্য করার জন্য, উচ্চ উঁচু করার জন্য যারা জিহাদ করে মৃত্যুবরণ করেছে, তারা হলো শহীদ। কিন্তু আমাদের দেশ কি স্বাধীন হয়েছে ইসলামের জন্য? আমাদের দেশকে স্বাধীন করেছে ইসলামের বাণীকে ছড়িয়ে দেওয়ার জন্য, শহীদ আকিদাকে বোঝানোর জন্য? জি না, কোশ্চিন কালো না। সুতরাং এ সমস্ত ব্যক্তিকে শহীদ বলে যারা বলবে তারা মূর্খ, যারা শহীদ বলে ঘোষণা দিবে তারা একটা জাহিলিয়াতের মধ্যে ডুবে থাকে আছে মনে করবো। শহীদ শহীদ ঘোষণা করার ক্ষমতা নাই আপনার আমার, শহীদ তো সেই ব্যক্তি যে সরাসরি জান্নাতি, তার কোনো হিসাব নাই। তাহলে কি আপনি মনে করছেন যে এরা বিনা হিসেবে জান্নাতি? না, অসম্ভব। সুতরাং এই সমস্ত মসজিদে যারা জেনে শুনে নামাজ পড়ে, নামাজ হবে না। এমনও বলা হয়েছে যে মাজারের নামে যে সমস্ত মসজিদ তৈরি হয়েছে মাজারের পাশে, এই মসজিদে নামাজ হবে না, জীবনও হবে না। কোনো ব্যক্তি যদি জেনে শুনে মাজারের মসজিদে নামাজ পড়ে, ওই ব্যক্তিকে আবার পুনরায় ভালো মসজিদে গিয়ে নামাজ পড়তে হবে, ওই নামাজ হয়নি, হবে না। সুতরাং এই মসজিদে হবে না, এটা শেরেক, শেরেকের সাথে এর যুক্ত। এই সমস্ত মসজিদে নামাজ পড়া থেকে বেঁচে থাকবেন। জাজাকাল্লাহ খায়ের।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের আর কি কোনো কারো প্রশ্ন আছে? কেউ প্রশ্ন করবেন? যদি প্রশ্ন থাকে আপনারা তো মাইকে নেন, আর না হয় প্রশ্ন লিখে নেন। আমার মনে হয় নাই শামসুল আলম ভাই কিছু বলবেন। কেউ প্রশ্ন থাকলে সেটা দিতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাহলে আমাদের বুধবারের বিষয়টা হবে বিদাত ও কুসংস্কার, আর আমাদের সোমবারটা শিরকের উপরে থাকবে। কেমন শেখ? জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শামসুল আলম ভাই আমাদের ওই বিষয়টা একটু চেঞ্জ করে দিও। সোমবারটা শুধু শিরকের উপরে থাকবে, আর বুধবারটা
আমাদের দেশটা একেবারে ডুবে আছে। আমরা মনে করবো যে আজকে যে ইসলামের কোন দিক আছে বলে মনে হয় না, অথচ বলা হয় যে দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ বিশ্বের, আর বলা হয় যে মসজিদের নগরী হলো ঢাকা, বলা হয় যে মুসলমানের 95% 99% বলা হয় যে মুসলমানের দেশ। কিসের মুসলমানের দেশ 90%? আমরা বুঝি না তো। মানে আমাদের দেশ স্বাধীন করার পর যারা জয়ী হয়েছে, যারা বিজয়ী হয়েছে, যারা সফল কাম হয়েছে, তারা হলো কবর পূজারীরা। এখন পর্যন্ত তারা তাদের দাওয়াত, তাদের মানহাজ, তাদের তরিকা এমন ভাবে প্রচার করছে যে যেটা সুন্নাত হিসেবে চালু হয়ে গেছে, আর সেখানে সহজ সরকারের সহযোগিতা, সকল ডিপার্টমেন্টের সহযোগিতা, মানে সেটাকেই তারা ইসলাম মনে করে। আমাদের দেশের আজকে নেতা মন্ত্রীরা মানে ইলেকশন করতে গেল ওখান থেকে আগে সূচনা করে, পীরের কাছ থেকে দোয়া নিয়ে এসে পীরের কাছ থেকে মাথা নত করে, কবরে মাথা নত করে আজকে তাদের ইলেকশন শুরু করে। নওয়াজুল হামিদ আলে তো কিসের আমরা মুসলমান? ইমান কে ধ্বংস করছে তারা। আমাদের যারা আমরা মুসলিমে কিছু আছি, আল্লাহ তালা আমাদের ইমানের উপর টিকে থাকার তৌফিক দান করুক। কারণ এমন একটা সময় আসবে, যুগ আসবে, সেই যুগটা চলে এসেছে, ফিতনার যুগ। ইমানকে ধরে রাখা খুব কঠিন, যেমন আগুনের টুকরা ধরে রাখা কঠিন হবে, সেরকম একটা অবস্থা। তো অবস্থা সেটা আমাদের বাংলাদেশে আজকে অবস্থান আমরা করতেছি। তো আল্লাহ আমাদের পরীক্ষা করবে, পরীক্ষা করতেছে। আল্লাহ তালা যেন আমাদের সকলকে দিনের উপর অটল থাকার তৌফিক দান করুক, আমাদের ইমানকে যেন রক্ষা করতে পারি। আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করুক। আল্লাহ আমিন। তো আজকে এই সংক্ষিপ্ত আলোচনা আমরা শেষ করতে যাচ্ছি। আল্লাহ তালা আমাদের সকলকে ক্ষমা করুক যারা আমাদের মাঝ থেকে দুনিয়া ছেড়ে চলে গেছে, আমাদের আত্মীয় স্বজন, বাবা মা, দাদা দাদি, নানা নানি এবং অন্যান্য আত্মীয় স্বজন যারা দুনিয়া ছেড়ে চলে গেছে, সারা বিশ্বের মুসলমান যারা দুনিয়া ছেড়ে চলে গেছে তাদের সকলকে ক্ষমা করুক আল্লাহ আমিন। এবং যারা আমরা দুনিয়াতে বেঁচে আছি, আল্লাহ আমাদের সকলকে ইমানের ওপর থাকার তৌফিক দান করুক। মৃত্যু ইমান নিয়ে যে মৃত্যুবরণ করতে পারি, কালিমাতুত তাইয়িবা নিয়ে যেন মৃত্যুবরণ করতে পারি। আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করুক আল্লাহ আমিন। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। সুবহানাক আল্লাহুম্মা ওয়াবিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।